আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। প্রথম একবার কোভিড-19 সংক্রমিত হয়ে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? দ্বিতীয় সংক্রমণে ভাইরাসের জেনেটিক গঠন কি ভিন্ন থাকে নাকি একই উপসর্গ থাকে? সম্প্রতি হংকংয়ে এক ব্যক্তি দ্বিতীয়বার সংক্রমিত হয়েছেন, এ নিয়ে চিকিৎসা বিজ্ঞানে জোর গবেষণা হচ্ছে। অর্থাৎ দ্বিতীয়বার ছিল করোনা ভাইরাসের সামান্য পরিবর্তিত স্ট্রেইন। একবার অ্যান্টিবডি তৈরি হলে তার কি পরিবর্তন হয়, এ সব কিছু নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার আসাদ শামসকে, যিনি পেশায় একজন চিকিৎসক এবং কোভিড-19 নিয়ে অনেক পড়াশোনা করেছেন। ডক্টর আসাদ শামস, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আমাকে এসবিএস এ আমন্ত্রণ জানানোর জন্য।
আপনি আমাদের বলবেন কি যে একবার কোভিড-19 সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠলে আবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে কতটুকু?
দেখুন, কোভিড-19 একটি নতুন রোগ, আপনারা সবাই জানেন, কাজেই এ বিষয়ে ব্যাপক গবেষণা এখনো সম্পন্ন হয়নি। তবে আমরা বেশ কিছুদিন যাবত এ সম্পর্কে দ্বিতীয় আক্রমণের বিষয়টি নিয়ে শুনে আসছি। আমরা শুনেছি এই সদ্য একটি গবেষণা এসেছে যে হংকং এ একটি লোক 30-এর মতো বয়স, সে মার্চে একবার কোভিড আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে দেখা গেছে যে এটা মের দিকে সে আরেকটি স্ট্রেন দিয়ে আক্রান্ত হয়েছিল। এর আগে আমরা শুনেছি বিভিন্ন দেশে দু একটা এই পুনরায় আক্রান্ত হবার বিষয় নিয়ে, তবে সেটার এখনো পর্যন্ত সেটা কি আসলে নতুন কোন স্ট্রেন কিংবা নতুন ভাবে আক্রান্ত হয়েছিল কিনা ওইভাবে প্রমাণিত হয়নি জেনেটিক টেস্টের মাধ্যমে। কিন্তু হংকং এর যে কেসটি সেটাতে দেখা গেছে যে প্রথম যে জেনেটিক স্ট্রেন দিয়ে সে আক্রান্ত হয়েছিল, দ্বিতীয়বার যে টেস্ট করা হলো সেটার জেনেটিক অ্যানালিসিস করে দেখা গেছে যে প্রথম স্ট্রেন থেকে দ্বিতীয় স্ট্রেনটা একটু ডিফারেন্ট। অর্থাৎ কিনা এটা মোটামুটি প্রমাণ হলো যে একই ব্যক্তি দুটি স্ট্রেন দিয়ে আক্রান্ত হয়েছে। এর আগে যে সমস্ত আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল সেগুলি কিন্তু নিশ্চিত হয়নি যে সেটা কি আসলে নতুন কোন ভাইরাস অথবা নতুন কোন আক্রমণের বিষয় নাকি যে আক্রান্ত হবার পর যখন সেরে উঠেছিল তখনকার যে জেনেটিক ম্যাটেরিয়াল তার দেহের ভেতরে, হয়তো যেটাকে আমরা বলি অবশেষ, হয়তোবা মৃত কোনো ম্যাটেরিয়াল তখনও ছিল, আবার হয়তো টেস্ট করে সেটা পজিটিভ পাওয়া গেছে, সেরকমও হতে পারে। তো কাজেই যেহেতু গবেষণা ব্যাপক কোনো হয়নি সেজন্য মন্তব্য করা কঠিন যে আসলে পুনরায় আক্রমণ হবার সম্ভাবনা কত ভাগ কত পার্সেন্ট। তবে এটা তত্ত্বগতভাবে একটি যে কোনো ভাইরাস রোগী আবারও আক্রমণের সম্ভাবনা থেকে যেতে পারে। আমি একটা উদাহরণ দিই যে এই হেপাটাইটিস বি ধরুন, তো যখন একটা লোককে আমরা ভ্যাকসিন দেই তাহলে সেটা কিন্তু অনেকটা ওই আক্রান্ত হবার মতো এক ধরনের বিষয়, কেননা ভ্যাকসিনে কিন্তু একটি ভাইরাসের যে জিনটা কিংবা এর যে কোন একটা প্রোটিন সেটা ব্যবহার করা হয় এবং এভাবেই একজন মানুষকে শিক্ষা দেওয়া হয় যেন আক্রান্ত হয়েছিল এভাবে, এবং এভাবে তার দেহ এই বিষয়টি নিয়ে এক ধরনের প্রতিরোধের যে স্মৃতি সেই স্মৃতি করে তোলে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ঠিক অন্য ভাইরাসের ক্ষেত্রেও একবার আক্রমণ হলে একটা নির্দিষ্ট সংখ্যক লোক, যেমন হয়তো শতকরা 3-5% লোক আবার আক্রান্ত হতে পারে। কোভিড এর ক্ষেত্রেও ঠিক কত ভাগ আসলে পুনরায় আক্রমণ হতে পারে সেটা এখনো পর্যন্ত ব্যাপক স্টাডি হয়নি।
আচ্ছা, আপনি বলছিলেন যে সম্ভবত অ্যান্টিবডি তৈরি হয় যে যখন একবার আক্রমণ করার পরে সেটা তৈরি হয়ে মানুষ সুস্থ হয়ে ওঠে, তো এই অ্যান্টিবডির ব্যাপারটা কি আসলে, অ্যান্টিবডিটা কি?
আচ্ছা, আমাদের দেহে যখন কোন রোগ কিংবা যেটাকে আমরা বলি ফরেন প্রোটিন প্রবেশ করে তার বিপরীতে, ধরুন একটা জীবাণু যখন আমাদের দেহে প্রবেশ করলো সেটার বিরুদ্ধে আমাদের দেহ মূলত দুই ধরনের প্রতিরোধ গড়ে তোলে, যেটাকে বলা হয় সেলুলার ইমিউনিটি আর একটাকে বলা হয় হিউমোরাল ইমিউনিটি। এই হিউমোরাল ইমিউনিটিটাই হচ্ছে হলো মোটামুটি অ্যান্টিবডি, অর্থাৎ কিনা এক ধরনের বায়োকেমিক্যাল সাবস্টেন্স। এই অ্যান্টিবডিটা আসলে অনেকটা বিষের মতো, যেই অ্যান্টিজেনটা প্রবেশ করলো তার এগেনস্টে আমাদের অস্ত্র, আমাদের বিষ এই অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা এক ধরনের বায়োকেমিক্যাল সাবস্টেন্স, এটা আমাদের দেহে যে রোগ প্রতিরোধের যে সেল কোষ রয়েছে যেটাকে আমরা বলি টি সেল এবং বি সেল, এদের মিলিত প্রচেষ্টায় এক ধরনের যে বায়োকেমিক্যাল সাবস্টেন্স তৈরি হয় সেটাই অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি এটাকে আমরা বলতে পারেন যে এক ধরনের বায়োকেমিক্যাল বিষ কিংবা বায়োকেমিক্যাল অস্ত্র। এই অস্ত্রটা, এই অ্যান্টিবডিটা, এই যে ভাইরাস কিংবা যে অ্যান্টিজেন প্রবেশ করবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, একে আক্রমণ করে, একে নিউট্রালাইজ করে। আবার আমাদের দেহ যে শুধুমাত্র এই অ্যান্টিবডি তৈরির মাধ্যমে যে এই ভাইরাসটাকে ধ্বংস করার চেষ্টা করে তা না, আমাদের শরীরে যে সেল রয়েছে, কোষ রয়েছে, প্রতিরোধী কোষ যেটাকে টি সেল কিংবা বি সেল আমরা বলি, এই টি সেল এই অ্যান্টিজেন অর্থাৎ এই ভাইরাসকে সরাসরি আক্রমণ করে, গিলে ফেলে, এটাকে সেলুলার ইমিউনিটি বলে। এই দুই ধরনের যে কার্যক্রম, দুই ধরনের যে ইমিউন প্রসেস, এইভাবে মূলত আমাদের দেহ একটি ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
এই প্রতিরোধটা যখন করতে পারে না তখনই রোগী আক্রান্ত হয় এবং হয়তো অনেক ক্ষেত্রে মারাও যায়, এই তো?
রাইট। এবং সাধারণত দেখা যায় যখন ভাইরাস আমাদের দেহে প্রবেশ করে তখন তার প্রতিরোধের কারণে অ্যান্টিবডি তৈরি হয়। তো এই অ্যান্টিবডি যে সব ক্ষেত্রেই সফল অ্যান্টিবডি, অর্থাৎ কিনা ভাইরাসকে ধ্বংস করার জন্য সফল অ্যান্টিবডি হিসেবে পরিগণিত হবে তা নাও হতে পারে। এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর এটা নির্ভর করে, আসলে এই অ্যান্টিবডি কিংবা সেলুলার ইমিউনিটি কতটা কার্যকর হবে ওই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের বিরুদ্ধে।
আচ্ছা, পৃথিবীর অনেক দেশে কোভিড-19 এর প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার পর আবার নতুন করে সংক্রমণ বাড়ছে, যেটাকে সেকেন্ড ওয়েভ বলা হচ্ছে, কেন এমন হচ্ছে?
খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই যে সেকেন্ড ওয়েভের কারণ কিন্তু বিভিন্ন রকম ভাবে হতে পারে, যেটা নিয়ে আমরা এর আগে বোধহয় বলেছিলাম যে যখন আমাদের একটি সমাজে এই ভাইরাসটা আসলো, প্রথমে তো আপনারা জানেন যে এটা শুরু হয়েছিল বাইরে থেকে, বিভিন্ন দেশে এটা ছড়িয়েছে। যখন এটা ছড়ানো হলো এই বিভিন্ন ভাবে, এটাকে বলা হয় যে হাইজিনিক যে উপদেশগুলি, এই উপদেশগুলি কড়াকড়ি ভাবে মানবার ফলে কিংবা এটাকে মানুষকে যেটাকে আমরা বলা হয় কোয়ারেন্টাইন, আইসোলেশন ইত্যাদি ভাবে এবং বর্ডার প্রোটেকশন ইত্যাদি ভাবে আমরা দেখেছি যে এই ভাইরাসগুলিকে সীমিত ভাবে, সংক্রমণকে সীমিত করার জন্য চেষ্টা করা হয়। কিন্তু বিভিন্ন কারণে, ধরুন হয়তো আইন না মানার কারণে, স্বাস্থ্যবিধি না মানার কারণে, অথবা বর্ডার প্রোটেকশন ঠিক মতো না মানবার কারণে, অথবা এই যে সিকিউরিটি চেইন ব্রেকআপ ইত্যাদি কারণে, আবার যখন লকডাউনকে একটা বিভিন্ন স্তর থেকে আবার আস্তে আস্তে যে অর্থনৈতিক কারণে আবারও শিথিল করা হয়, তখন আবার মানুষের ভেতরে আবার মিক্সিং শুরু হয়, ঠিক এভাবে, এবং যে জলবায়ু আবহাওয়া ইত্যাদির কারণে, বিভিন্ন নানা ফ্যাক্টরের কারণে এটা আবার দেখা দিতে পারে। কেননা এই ভাইরাসটা পুরোপুরি যদি না চলে যায় তাহলে ঠিক এইভাবে আবার যে কারণে প্রথম সংক্রমণ আস্তে আস্তে বৃদ্ধি পায়, ঠিক সেই ধরনের কারণগুলি আবারও ঘটার কারণে কিন্তু পুনরায় তৈরি হতে পারে।
তো আপনার কথা যেটা বোঝা যাচ্ছে যে কোভিড-19 এর সংক্রমণ অনেকদিন স্থায়ী থাকতে পারে, কিছু সময় সুপ্ত থাকলে এটা আবার নতুন করে তার আক্রমণ শুরু করতে পারে। আমরা জানি যে কোভিড-19 এর এই সংক্রমণ বিভিন্ন দ্রব্যের উপর থাকে, যেমন ধরেন আপনার ডোরের হ্যান্ডেল কিংবা অন্যান্য জিনিসপত্র আসবাবপত্রে, কিন্তু আমরা যে জামা কাপড়টা পরি সেই জামা কাপড়ে কতক্ষণ এটা অবস্থান করতে পারে?
জামা কাপড়ের উপর কতক্ষণ অবস্থান করতে পারে এ বিষয়ে ব্যাপক গবেষণা হয়নি, তবে যে পরিমাণ গবেষণা হয়েছে তাতে আমি তথ্য উপাত্ত পেয়েছি, তাতে মনে হচ্ছে একটা কাপড়ে এটা 1-3 দিন পর্যন্ত থেকে যেতে পারে। এটা ডিপেন্ড করে এটা আসলে কোন ধরনের ফেব্রিক কিংবা কি ধরনের ভাবে এটাকে রাখা হয়েছে, কোন আবহাওয়ার পরিস্থিতিতে এটা রাখা হয়েছে। মোটামুটি বলতে পারেন 1-3 দিন পর্যন্ত এটা বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের জামা কাপড়ে। তো সেক্ষেত্রে আপনি যদি একটি কাপড় অ্যাটলিস্ট 4 দিন কিংবা 5 দিন, যেটা আমার ক্ষেত্রে আমি মনে করি, আমি নিজে আমার সক্স টু শার্ট 7 জোড়া, মানডে টু সানডে 7 জোড়া আলাদা আলাদা ভাবে বিভিন্ন ভাবে রেখে দিই। তো আমি একটি পোশাক সোমবারে যে পোশাকটি পরি আমি ঠিক পরের সোমবারে সেটা আবার পরি, মঙ্গলবারে যেটা পরি সেটা আবার পরের মঙ্গলবারে পরি। তো এভাবে আমি আসলে একটি পোশাককে সাথে সাথে ধোয়ার থেকে আমি 1-2 সপ্তাহ পরে থাকি। এভাবে আমার মনে হয় এক ধরনের ঝামেলা এড়ানো সম্ভব।
কোভিড-19 এর সংক্রমণ থেকে রক্ষা পেতে বেশ কিছু পরীক্ষিত বিধিনিষেধ আছে, এর বাইরে কি অন্য কিছু আছে?
যে বিধিনিষেধ আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, সেই হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং দ্বিতীয়বার একটি মাস্ক না ব্যবহার করা, তারপরে আর বাকি ব্যাপক প্রশস্ত ক্ষেত্রে বর্ডার প্রোটেকশন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি আসলে আমার কাছে মনে হয় যথাযথ এবং ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। এটাই আমার মনে হয় যদি সবাই আমরা এই বিভিন্ন বিষয়গুলি ব্যাপকভাবে মেনে চলি কিংবা অনুসরণ করি সেটাই বোধহয় যথেষ্ট।
তার মানে আমরা এভাবে শেষ করতে পারি যে কোভিড-19 থেকে নিজেকে বাঁচাতে হলে বিধিনিষেধ মানতে হবে, নিষেধাজ্ঞাগুলো মানতে হবে, এবং সবচেয়ে বেশি হলো যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা এবং হাইজিন, এই কটা জিনিসকে মানলে হয়তো বা নিরাপদ থাকা যেতে পারে।
আর আমরা তো অপেক্ষা করছি সেই মহার্ঘ ভ্যাকসিনের, যেটা হলে হয়তো আমরা অনেক অনেক দিক থেকে মুক্তি পেতে পারি।
আচ্ছা, আপনি যখন ভ্যাকসিনের কথা বললেন, এই ভ্যাকসিনের ব্যাপারে একটা কথা আমি যতদূর মনে হচ্ছে বা আমি জেনেছি যে এই ভ্যাকসিনটা আবিষ্কার হলে মানে অনেকের ধারণা যে ভ্যাকসিন একবার দিলেই আর দেওয়া লাগবে না, আসলে কি তাই নাকি এটি অন্যান্য ভ্যাকসিনের মতন, ফ্লু ভ্যাকসিনের মতন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এর কার্যকারিতা থাকে তারপর পুনরায় আবার ভ্যাকসিন দিতে হয়?
দেখুন, এ সম্পর্কেও ব্যাপক গবেষণা হয়নি এবং এটা, এই ভ্যাকসিন আপনারা জানেন যে বিভিন্ন স্তরে বিভিন্ন ক্যান্ডিডেট ভ্যাকসিন রয়েছে। এখন আমরা জানি যে অন্তত কয়েকটি ভ্যাকসিন তৃতীয় স্তরে প্রবেশ করেছে। তো এই প্রবেশ করার পর আসলে ব্যাপক যে স্টাডি হবে জনগণের ভেতরে প্রয়োগের পরে, তারপরেই বোঝা যাবে যে এই ভ্যাকসিনের কার্যকারিতা আসলে কতদিন পর্যন্ত থাকে। তবে আমরা আশা করছি যে অ্যাটলিস্ট ফিউ মান্থস, যেটা যাবৎ পর্যন্ত যে স্টাডি হয়েছে তাতে মনে হচ্ছে অ্যাটলিস্ট few months যে কোভিড ভ্যাকসিনের বর্তমান যে ভ্যাকসিনের যে অগ্রগতি সেটা প্রোটেকশন দেওয়ার মতো অবস্থান রয়েছে বলে আমার মনে হচ্ছে।
ডক্টর আশাদ শামস, আপনাকে অনেক ধন্যবাদ SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।